تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
ধরনীর বেহেশত মসজিদ,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরনীর বেহেশত মসজিদে। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
মসজিদের মূল কাজ ইবাদত হলেও এখানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক তৎপরতা সহ আরও অনেক কার্যক্রম পরিচালিত হয়। আজকের আসরে আমরা দূর আফ্রিকার দেশ মরক্কোর হাসান মসজিদ এবং হাসান সানি মসজিদ নিয়ে আলোচনা করার পাশাপাশি মসজিদের রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মসজিদে রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক কিংবা শিক্ষা কার্যক্রম যা কিছুই পরিচালিত হোক না কেন, তা হয় মসজিদের ইমামের নেতৃত্বে, রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নেতৃত্বে, অর্থাৎ যাকে কেন্দ্র করে সমাজের সব ধর্মীয় ও রাজনৈতিক তৎপরতা পরিচালিত হতো, তিনি একই সঙ্গে ছিলেন মসজিদেরও সর্বেসভা। কাজেই দেখা যাচ্ছে ইসলামের প্রাথমিক যুগে ইবাদতের পর রাজনৈতিক তৎপরতায় ছিল মসজিদের দ্বিতীয় প্রধান কাজ। মজার ব্যাপার হচ্ছে, ইসলাম আবির্ভাবের আগে কাবা শরীফেরও দ্বিতীয় ভূমিকা ছিল রাজনৈতিক তৎপরতা। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে মসজিদুল হারাম ছিল তৎকালীন হিজাজের প্রধান রাজনৈতিক কেন্দ্র। সে সময় কাবা ও মসজিদুল হারামের নিয়ন্ত্রণ নিয়ে মক্কার রাজনৈতিক দল ও গোত্রগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো এবং কখনো কখনো এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যেত।
ইসলামের প্রাথমিক যুগে ধর্ম ও রাজনীতির সর্বোৎকৃষ্ট মিলনমেলা ছিল মসজিদ, এবং এ দুটি বিষয় যে আলাদা নয় তা মসজিদের নববীতে প্রথম বাস্তবায়ন করে দেখান আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের ইমাম ও নেতা হিসেবে মসজিদে নববীতে রাসূলুল্লাহর প্রায় সার্বক্ষণিক উপস্থিতি সবাইকে এই মসজিদের দিকে ধাবিত করত। সাধারণ মানুষের সমাবেশ স্থল হিসেবে এই মসজিদে সার্বক্ষণিক উপস্থিতির মাধ্যমে বিশ্বনবী তার উম্মতকে একথাই শিখিয়েছেন যে যিনি জনগণের নেতা হবেন তাকে তাদের সেবক হতে হবে। রাসূলুল্লাহ যে সেবা করেছেন তার একমাত্র লক্ষ্য ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। সম্পদ বা ক্ষমতা লাভ কিংবা আত্মম্ভরিতা জাহির করার কোনো লক্ষ্য তার ছিল না। ইসলামের প্রাথমিক যুগে রাজনৈতিক তৎপরতার কেন্দ্র হিসেবে এই মসজিদেই নেতার সঙ্গে সাধারণ মানুষের বায়াত বা আনুগত্যের শপথ অনুষ্ঠিত হতো। রাষ্ট্রীয় কর্মসূচিগুলিও ঘোষণা করা হতো মসজিদ থেকেই। মদিনায় মসজিদে নববী নির্মাণ হওয়ার পর সব নবমুসলিম এই মসজিদে বসে রাসূলুল্লাহর সঙ্গে আনুগত্যের শপথ করেন এবং তাকে নিজেদের নেতা হিসেবে গ্রহণ করেন।
রাসূলের ওফাতের পর প্রথম খলিফা আবু বকরের সঙ্গে সাধারণ জনগণ প্রথম আনুগত্যের শপথ সাকিফায়ে বনি সাআদায় হলেও পরের দিন মসজিদে নববীতে আনুষ্ঠানিকভাবে আরেকবার জনগণের বায়াত গ্রহণ করা হয়। এরপর আবু বকর মসজিদের মিম্বারে ওঠেন এবং রাসূলুল্লাহর চেয়ে এক ধাপ নিচে বসে আল্লাহ তাআলার হামদ ও প্রশংসা করেন। আমি আপনাদের চেয়ে উত্তম না হলেও এই মুহূর্তে আপনাদের উপর শাসন ক্ষমতা অর্জন করছি। যদি আমি সোজা পথে চলি তবে আপনারা আমাকে অনুসরণ করুন, আর যদি বেঁকে যাই তাহলে আমাকে সোজা করে দিন। তৃতীয় খলিফার মৃত্যুর পর হযরত আলী আলাইহিসসালাম জনগণের প্রবল পীড়াপীড়িতে খেলাফতের দায়িত্ব নেন এবং মসজিদে গিয়ে জনগণের আনুগত্যের শপথ গ্রহণ করেন। এরপর এই মসজিদে সাধারণ মানুষের উদ্দেশ্যে খোতবা পেশ করেন এবং দৃঢ়তার সঙ্গে নিজের খেলাফতের ধরন ও রাষ্ট্র পরিচালনার কর্মসূচি ঘোষণা করেন।
শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে আমরা আপনাদেরকে দূর আফ্রিকার দেশ মরক্কোতে নিয়ে যাব। দেশটির রাজধানী রাবাতের একটি বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা হচ্ছে হাসান মসজিদ। মরক্কোর মুয়াহেদি রাজবংশের তৃতীয় সুলতান ইয়াকুব মানসুর মুয়াহেদি 592 হিজরি মোতাবেক 1184 খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন। তৎকালীন আন্দালুসিয়ার অন্তর্গত ক্যাস্টিলের রাজা অষ্টম আলফোনসোর বিরুদ্ধে যুদ্ধে জয় হওয়ার পর সুলতান ইয়াকুব মানসুর স্পেনের কর্ডোবা মসজিদের মতো একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। তার উদ্দেশ্য ছিল নামাজ আদায়ের পাশাপাশি এটি হবে মুসলিম সেনার সমাবেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। অনেক বিশালাকায় ও জাঁকজমকপূর্ণ একটি মসজিদ নির্মাণ কাজে হাত দিয়েছিলেন তিনি, কিন্তু তার মৃত্যুর পর মসজিদের নির্মাণ কাজ স্থগিত হয়ে যায় এবং তার পরবর্তী কোন সুলতান এটির নির্মাণ কাজ সমাপ্ত করেননি। আজও মসজিদটি সেই অবস্থায় রয়ে গেছে।
সে যুগে ইরাকের সামেরা জামে মসজিদের পর হাসান জামে মসজিদ ছিল মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। এই মসজিদের মিনার ছিল আফ্রিকা মহাদেশের মসজিদগুলোর মধ্যে সবচেয়ে উঁচু। মসজিদটি অর্ধসমাপ্ত হলেও এতে প্রাচ্য ও আন্দালুসিয়ার মসজিদগুলোর নির্মাণের যৌথ কলাকৌশল প্রয়োগ করা হয় এবং এর ভেতরের দেয়ালের কারুকাজ এখনও চোখে পড়ার মতো। হাসান জামে মসজিদের শুধু নামাজ ঘরের আয়তন 1923 বর্গমিটার। এই স্থানটি ইংরেজি অক্ষর টি আকৃতিতে তৈরি করা হয়েছে। সাধারণত অন্যান্য মসজিদে একটি আঙ্গিনা থাকলেও এই মসজিদে রয়েছে বেশ কয়েকটি আঙ্গিনা। মসজিদের একমাত্র মিনারের পাশেই রয়েছে এটির সবচেয়ে বড় আঙ্গিনা। এর দুই পাশে রয়েছে ছোট দুটি আঙ্গিনা যাতে স্থাপিত রয়েছে অসংখ্য ছোট বড় স্তম্ভ। গোলাকৃত এই স্তম্ভগুলোর উচ্চতা 6.5 মিটার থেকে শুরু করে 25 মিটার পর্যন্ত। মরক্কোর বেশিরভাগ মসজিদে রয়েছে গোলাকৃতি স্তম্ভ, যা এই দেশের মসজিদগুলোর অনন্য বৈশিষ্ট্য।
আসরের এ পর্যায়ে আমরা মরক্কোর হাসান সানি বা দ্বিতীয় হাসান মসজিদ নিয়ে আলোচনা করব। উত্তর আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত দেশটির কাসাব্লাঙ্কা শহরে 1980 সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু এবং 1993 সালে শেষ হয়। মসজিদুল হারাম ও মসজিদে নববীর পর আয়তনের দিক দিয়ে এটি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মসজিদ। এটির আয়তন 20,000 বর্গমিটার। সাগর তীরের এই মসজিদের 1/3 সাগরের ওপর পিলার তৈরি করে নির্মাণ করা হয়েছে। মসজিদের দেয়াল নির্মাণ করা হয়েছে মর্মর পাথর দিয়ে এবং এর ভেতরের পুরোটা অংশ জুড়ে বসানো হয়েছে দৃষ্টিনন্দন টাইলস। হাসান সানি মসজিদে একসঙ্গে 25,000 মানুষের নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে।
অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই মসজিদে, যেমন এর দরজাগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থায় খোলা এবং বন্ধ করা যায়। মসজিদটির একমাত্র মিনারের উচ্চতা 210 মিটার এবং এটি এখন পর্যন্ত মুসলিম নির্মিত মসজিদগুলোর মধ্যে সবচেয়ে উঁচু মিনার। 60-তলা ভবনের সমান এই মিনারের উপরে রয়েছে লেজার রোশনি, যা রাত্রিবেলা নাবিকদের দেখিয়ে দেয় পবিত্র কাবা শরীফের পথ। 30 কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যায় এই লেজার রোশনি। এই মসজিদে রয়েছে কোরআন শিক্ষার একটি মাদ্রাসা। পুরনো এবং আধুনিক দুই পদ্ধতিতে এখানকার ছাত্রদের কোরআন শিক্ষা দেওয়া হয়।
মরক্কোর তৎকালীন শাসক দ্বিতীয় হাসানের 60তম জন্মদিন উপলক্ষে হাসান সানি মসজিদ নির্মাণ করা হয়। কাজেই এটি যতটা না নামাজ আদায়ের স্থান, পর্যটন স্পট হিসেবে এর খ্যাতি ছড়িয়েছে তার চেয়ে বেশি। বিশ্বের বহু দেশ থেকে প্রতিদিন এই মসজিদ দেখতে শত শত মানুষ ভিড় জমায়। কাসাব্লাঙ্কা শহরের নাম শুনলেই সবার মনে ভেসে ওঠে এই মসজিদের নাম। সেই আশির দশকে এই মসজিদ নির্মাণ করতে $70 কোটি অর্থ ব্যয় হয়েছে। 2,500 স্থপতি এবং 10,000 শ্রমিক টানা 6 বছর ধরে দিন রাত কাজ করে এটি নির্মাণ করেছেন। খুব স্বাভাবিকভাবেই আল্লাহর রাসুলের তৈরি করা সাদাসিদে মসজিদের সঙ্গে এই মসজিদের ব্যবধান আকাশ পাতাল, এবং এটি তৈরি করা হয়েছে মরক্কোর শাসকের সুনাম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে। তো শ্রোতা বন্ধুরা, আজ আর নয়, আগামী আসরে আমরা আফ্রিকার আরেকটি দেশ তিউনিসিয়ার কাইরুয়ান জামে মসজিদ নিয়ে আলোচনা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
জীবনশৈলী। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। সাপ্তাহিক অনুষ্ঠান জীবনশৈলীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের আসর পরিবেশনায় আপনাদের সঙ্গে আছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা বলেছি ভালো ও সুন্দর কথা এবং নম্র আচরণ মানুষের এক অমূল্য সম্পদ। জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে সুন্দর কথা ও আচরণের বিকল্প নেই। ভালো কথার মাধ্যমে একজন ক্ষুব্ধ ব্যক্তিকেও স্থির ও শান্ত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। সাধারণত অন্যের রাগ, ক্ষোভ, গালমন্দ ও অপমানের মোকাবেলায় নিরাপত্তা ভালো ফল দেয়। পাশাপাশি ঝগড়া না করে ক্ষুব্ধ ব্যক্তির সঙ্গে সদাচরণ করার অর্থ হল মন্দ মানুষকেও ভালো আচরণের শিক্ষা দেয়া। সাধারণত এ ধরনের পরিস্থিতিতে মন্দ আচরণের মানুষের মধ্যেও পরিবর্তন আসে এবং ভালো ব্যবহার করতে শেখে। মানুষের কথা ও বক্তব্য হচ্ছে তার ব্যক্তিত্বের পরিচায়ক। ভদ্র মানুষ সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও বকাঝকা করেন না। আজকের আসরে আমরা ধৈর্য ও সহনশীলতা নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন। মানব জীবনকে কেউ কেউ সমুদ্রের সঙ্গে তুলনা করে থাকেন। সমুদ্রে কখনো বয়ে যায় উত্তাল ঢেউ, আবার কখনো পরম নীরবতা। মানব জীবনও কখনোই এক অবস্থায় থাকে না। আমাদের জীবনেও রয়েছে নানা চড়াই উতরাই। জীবনে সুখ যেমন আছে তেমনি দুঃখও আছে, এ এক অনিবার্য বাস্তবতা। এ কারণে দুঃখ কষ্টের সম্মুখীন হলে যেমন হতাশায় নিমজ্জিত হওয়া উচিত নয়, তেমনি সুখের সময়ও তাতে ডুবে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। সৃষ্টিকর্তা আমাদের জীবনে নানা চড়াই উতরাই দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি প্রকৃত শক্তি ও ক্ষমতা আমাদের হাতে নয়, আল্লাহই সর্বশক্তিমান, তিনিই পরম ক্ষমতার অধিকারী। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ চান মানুষের জীবন প্রণালী ও ইবাদত বন্দেগী হবে শ্রেষ্ঠতম সৃষ্টির পরিচায়ক। এ কারণে আল্লাহ কোরআনের বিভিন্ন স্থানে বলেছেন, মানুষকে চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে এবং আমার উপর নির্ভর করতে হবে, তাহলেই আমি তাদের সাহায্য করব। এছাড়া মহান আল্লাহ মানুষের মধ্যে সর্বোত্তম হওয়ার বাসনা লালন করতে বলেছেন। এর ফলে আল্লাহ মানুষকে সর্বোত্তম প্রতিদান দেবেন।
কেউ যখন মন থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা চালায় এবং জীবনকে সুন্দরভাবে সাজাতে চায়, তখন তার জন্য আল্লাহ রহমতের দরজা খুলে যায়, জীবন আরও রঙিন ও আরও সুন্দর হতে থাকে। আর এক্ষেত্রে সদাচার হচ্ছে মানুষের এমন একটি গুণ যা সদাচারের প্রতি মানুষের আকর্ষণ যেমন বাড়িয়ে তোলে, তেমনি আল্লাহর রহমত ও বরকতের পথকে প্রশস্ত করে। অনেকগুলো বৈশিষ্ট্যকে একসঙ্গে সদাচার বলা যেতে পারে। এসব বৈশিষ্ট্যের একটি হল ধৈর্য ও সহনশীলতা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ মানুষের প্রতি ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। এই বার্তা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে হযরত জিব্রাইল আলাইহি সালাম মহানবীর কাছে এসে বললেন, হে মুহাম্মদ, আপনার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার প্রতি বার্তা হচ্ছে তার সৃষ্টির প্রতি সহনশীলতা প্রদর্শন করুন।
সহনশীলতা হচ্ছে অন্যের সঙ্গে নম্র ও ভালো আচরণ করা এবং সহিংসতা পরিহার করা। জন্মগতভাবেই মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য রয়েছে। মানুষ সচেতনভাবে এই বৈশিষ্ট্যকে নিজের মধ্যে আরও জোরালো করতে পারে। আহলে বাইতের সদস্য ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন, সর্বশক্তিমান আল্লাহ নিজে নম্র, তিনি নম্রতা পছন্দ করেন। আল্লাহ নম্রতার জন্য যে পুরস্কার দেন, হিংস্রতা ও কঠোরতার জন্য সেই পুরস্কার দেন না। আমিরুল মুমিনীন হযরত আলী আলাইহিসসালাম অন্যের প্রতি সহনশীলতা প্রদর্শনের গুরুত্ব তুলে ধরে বলেছেন, ইমানের পর বিবেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সহনশীলতা। তার মতে, সহনশীলতা হচ্ছে জ্ঞান প্রজ্ঞার ফল। সামাজিক জীবনে, বিশেষ করে পরিবারে, এই বৈশিষ্ট্যের ব্যাপক গঠনমূলক প্রভাব রয়েছে। পরিবার থেকেই সহনশীলতার চর্চা শুরু করা জরুরি।
আসলে বাহ্যিকভাবে মানুষের মধ্যে যেমন নানা অমিল রয়েছে, তেমনি চিন্তা, চেতনা, আচার আচরণ ও দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও রয়েছে ব্যাপক পার্থক্য। এ কারণে মানুষের একে অপরের মধ্যে মতভেদ হতেই পারে। এ অবস্থায় অন্যের সঙ্গে সুসম্পর্ক তৈরি ও তা বজায় রাখার জন্য আমাদের সবচেয়ে বেশি জরুরি হল সহনশীলতা। সহনশীলতা মানে অন্যের চিন্তাভাবনা, রীতিনীতি, চলাফেরা, ধারণা ও সিদ্ধান্তকে মেনে নিতে শেখা। পৃথিবীতে কোনো একটা কাজ কিংবা কোনো একটা সমস্যার সমাধান বিভিন্ন উপায়ে হতে পারে, এমনকি জীবন সম্পর্কেও মানুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। সেক্ষেত্রে অন্যের মতামতকে মর্যাদা দিতে পারা, সেটা শোনা এবং মেনে নিতে পারাই হল সহনশীলতা। সহনশীলতার আরেকটা বৈশিষ্ট্য হল ধৈর্য ধরে অন্যের আচার আচরণ ও চালচলন গতিবিধিকে মূল্যায়ন করা, হুট করে সিদ্ধান্ত ও পদক্ষেপ না নেয়া। হতে পারে আমার প্রতিবেশী যা করছে সেটা যথেষ্ট অযৌক্তিক এবং তার আচার আচরণ একেবারেই অগ্রহণযোগ্য, কিন্তু তাই বলে বিরক্তি ও একরাশ ক্ষোভ নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লে চলবে না। ওই ব্যক্তির কর্মকাণ্ডকে সংশোধন করতে চাইলে তাকে সুন্দর করে বোঝাতে চেষ্টা করতে হবে। এক্ষেত্রেও সহনশীলতা খুবই জরুরি।
অন্যের ভালো লাগা, খারাপ লাগা, অন্যের মতামত ও আদর্শের প্রতি শ্রদ্ধা না দেখালে সমাজে বিশৃঙ্খলা, অশান্তি শুধু বাড়বে। কারো আচার আচরণ, দৃষ্টিভঙ্গি ও আদর্শ পছন্দ না হলে তাকে বুঝিয়ে বলা যেতে পারে, নম্র ভদ্রভাবে যুক্তি উপস্থাপন করা যেতে পারে, সহিংস হওয়া যাবে না। ধৈর্য ও সহিংসতা না থাকলে এটা করা সম্ভব নয়। সহনশীলতা হল সুখী হওয়ার অন্যতম প্রধান উপায়। বর্তমানে আমাদের সমাজে অনেক সামান্য কারণে একে অন্যের সাথে অসহনশীল আচরণ করছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঝগড়া, বিবাদ, অশান্তি, এমনকি হত্যাকাণ্ডের মতো নারকীয় ঘটনার জন্ম দিচ্ছে। ইসলাম কখনো এমন অসহনশীল আচরণের শিক্ষা দেয় না। একজন মুসলমান হিসেবে আমাদের উচিত ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে সহনশীলতার গুণে নিজেদেরকে গুণান্বিত করা। আর এই গুণ অর্জিত হবে অন্যকে ক্ষমা করার অভ্যেস গড়ার মাধ্যমে। স্মরণ রাখবেন, যে মানুষকে ক্ষমা করে, কেয়ামতের সেই কঠিন বিচারের দিন আল্লাহ তাআলাও তাকে ক্ষমার দৃষ্টিতে মূল্যায়ন করবেন।
তো শ্রোতা বন্ধুরা, আমরা সবাই সুন্দর, অর্থপূর্ণ ও শিক্ষণীয় কথা বলার চেষ্টা করব। এ প্রত্যাশায় শেষ করছি জীবনশৈলীর আজকের আসর।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে। প্রাচ্যবিদদের চোখে মহানবী,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আশরাফুর রহমান।
আজ আমরা পবিত্র ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও একজন পশ্চিমা প্রাচ্যবিদের বক্তব্য শুনব।
কবি ও দার্শনিক ফ্রিথোপ সুয়ন ওরফে ঈসা নুরুদ্দিন আহমদ বিংশ শতকের একজন বিখ্যাত পশ্চিমা প্রাচ্যবিদ, তুলনামূলক ধর্মতত্ত্ব ও ইসলাম বিষয়ে বিশেষজ্ঞ। জার্মান এই মনীষী 1907 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন সুইজারল্যান্ডের বাসেল শহরে। আরব বিশ্ব এবং আরবি ভাষা সম্পর্কে গবেষণা করতে গিয়ে সুয়ন ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং 1932 সনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম রাখা হয় ঈসা নুরুদ্দিন আহমদ।
সুয়নের ইসলাম গ্রহণের কাহিনী বেশ অলৌকিক। একদিন তিনি শ্রেষ্ঠ ধর্ম নিয়ে ভাবতে গিয়ে মনে মনে প্রতিজ্ঞা করেন যে, হে বিধাতা, একটি নির্দিষ্ট দিনে দুপুর শুরু হওয়ার আগেই যদি তোমার পক্ষ থেকে ধর্ম বিষয়ের কোনো নিদর্শন আমার কাছে পৌঁছে, তাহলে তারই আলোকেই আমি শ্রেষ্ঠ ধর্ম হিসেবে ওই ধর্ম গ্রহণ করব। সেই নির্দিষ্ট দিনটিতে সুয়ন দুপুরের কাছাকাছি সময়ে 11:45 নিজ বাসভবন থেকে বেরিয়ে প্যারিসের একটি রাজপথের দিকে হাঁটছিলেন। ঠিক 11:55 সময় উত্তর আফ্রিকার একদল অশ্বারোহী সেনাকে ওই রাজপথে মার্চরত অবস্থায় দেখা গেল। তারা পুরোপুরি ইসলামী পোশাকে সজ্জিত ছিল। অবিশ্বাস্য এই দৃশ্যের অর্থ সুয়নের কাছে স্পষ্ট হল। স্রষ্টার সঙ্গে করা ওয়াদা অনুযায়ী তিনি দেরি না করেই ইসলাম ধর্ম গ্রহণ করেন।
সুয়ন পাশ্চাত্যে থেকেও ইসলামী ঐতিহ্যের পরিবেশকে দেখতেন। মহানবীর ঐতিহ্য অনুসরণ করে তিনি পবিত্র রমজান ছাড়াও অন্যান্য সময়েও রোজা রাখতেন। যৌবনেই সুয়নের দিনগুলো শুরু হতো রোজাসহ নানা ইবাদতের মধ্য দিয়ে। প্রায় প্রতিদিনই তিনি কোরআন তেলাওয়াত করতেন। 1998 সনে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনে উল্লেখিত আল্লাহর পবিত্র নামগুলোর আশ্রয় নেয়া এবং আল্লাহর স্মরণ তথা জিকির করা ছিল তার প্রাত্যহিক কাজের অংশ। মহানবী সম্পর্কে বলতে গিয়ে সুয়ন ওরফে নুরুদ্দিন বলতেন, ইসলাম যদি হয়ে থাকে বাস্তবতা, সৌন্দর্য ও শক্তির প্রকাশ, তাহলে মহানবী নিজেই হচ্ছেন পবিত্রতা, শান্তি, দয়া বা সম্মান ও শক্তির প্রকাশ। সুয়ন ওরফে নুরুদ্দিন আহমদ খাঁটি মুহাম্মদী আধ্যাত্মিকতা ও মহানবীর গুণগুলোর অর্থ নিয়ে গুরুত্বপূর্ণ অনেক লেখালেখি করেছেন। পাশ্চাত্যের অমুসলমানদের কাছে তিনি সবচেয়ে বেশি এ বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন যে মুসলমানদের কাছে মহানবী বলতে কি বোঝায় এবং কেন মুসলমানরা মহানবীর প্রতি এত বেশি প্রেম অনুরক্ত।
সুয়ন ওরফে নুরুদ্দিন আহমদ যখন মহানবীর পবিত্র গুণগুলো উল্লেখ করেন, তখন একজন বিশ্বাসী ও অনুরাগী হিসেবে হৃদয়ের গভীর থেকে লেখেন। তিনি লিখেছেন, মহানবীর প্রেম ও ভালোবাসাই হচ্ছে ইসলামের প্রকৃত আধ্যাত্মিকতা। মুসলমানরা মহানবীর মধ্যে যেসব আদর্শ, গুণ ও চরিত্র দেখে থাকেন, সেসবই খোদাই গুণ ও সৌন্দর্য সৃষ্টি করে এবং সেসবই আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য মুক্তির পথগুলো খুলে দেয়। আর এজন্যই মুসলমানরা মহানবীকে ভালোবাসেন এবং ক্ষুদ্রতম প্রাত্যহিক আকর্ষণের ক্ষেত্রেও তারা মহানবীকেই আদর্শ হিসেবে গ্রহণ করেন। মহানবীর নবুয়তের নির্যাসের রহস্য শীর্ষক সুয়নের একটি প্রবন্ধ বা পুস্তিকা রয়েছে। মহানবীর প্রতি তার অনুরাগের অতুলনীয় প্রকাশ ঘটেছে এ পুস্তিকায়। মহানবীর সুপ্ত বা অদৃশ্য বাস্তবতা নিয়ে যত লেখালেখি হয়েছে, এটি সেসবের মধ্যে শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ লেখা। সুয়ন মহানবীর সুন্নাত বা ঐতিহ্যগুলো সম্পর্কে ভালোভাবেই পরিচিত এবং এ বিষয়ে প্রায়ই মহানবীর অনেক হাদিস উল্লেখ করেছেন। তিনি সামগ্রিকভাবে ইসলামী জীবন ও বিশেষভাবে তাসাউফ বা ইসলামী আধ্যাত্মবাদ নিয়ে লেখালেখি করেছেন।
সুয়ন ওরফে নুরুদ্দিন আহমদ মনে করেন, মহানবীর রুহানি বাস্তবতা মানবীয় ও পার্থিব পর্দাগুলোর মধ্যে জড়িয়ে আছে এবং এর কারণ হল তিনি হলেন বিশ্বের জন্য আইন প্রণেতা। তিনি লিখেছেন, মহানবীর উচ্চতর পবিত্রতা ও মুক্তির দেয়ার ক্ষমতা থেকে বোঝা যায় তিনি কেবলই ভিন্ন জগৎ থেকে খুদাই বাণী আনার এবং ভিন্ন জগতের একমাত্র প্রতিনিধি ছিলেন না, একই সঙ্গে মহানবী আচার আচরণের মাধ্যমে দেখিয়েছেন যে তিনি খুদাই দিক থেকে আধ্যাত্মিক প্রেমের আদর্শ ও মানবীয় দিক থেকে যোদ্ধা ও নির্মাতা বা সংগঠক। সুবর্ণরূপে নুরুদ্দিন আহমদের দৃষ্টিতে মহানবীর গুণাবলী গড়ে উঠেছে এমন এক ত্রিভুজ যার শীর্ষে রয়েছে প্রশান্তি ও সত্য বা সততা এবং অন্য দুই ভুজে রয়েছে সম্মান, দয়া ও শক্তি আর অল্পে তুষ্টি। তার মতে মহানবীর গুণাবলী ছাড়া অন্য কোনো গুণই নেই, কারণ এসব গুণ কেবল এমন ব্যক্তির মধ্যে দেখা যেতে পারে যে আবারও মহানবীকে আদর্শ মনে করে এবং তাকে অনুসরণ করেই প্রশান্তি পায়। এমন অনুসারীদের মাধ্যমে মহানবী জীবন্ত হয়ে আছেন।
পবিত্র কোরআনে মহানবীর উচ্চ মর্যাদা সম্পর্কে অনেক বক্তব্য রয়েছে। মহানবীর অনুসরণকে, মহান আল্লাহর অনুসরণ ও তার অবাধ্য হওয়াকে আল্লাহর অবাধ্য হওয়া বলে কোরআনে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাঁর প্রিয় এই রাসুলের নামে শপথ নিয়েছেন এবং তাঁকে শ্রেষ্ঠ আদর্শ ও সর্বোত্তম চরিত্রের অধিকারী বলে উল্লেখ করেছেন। কোরআনে মহানবীকে সবসময় স্মরণ করতে মুসলমানদের নির্দেশ দেয়া হয়েছে। নামাজেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র বংশধরদের উদ্দেশ্যে সালাম দেয়া আর দরুদ পাঠ করা ফরজ। মহানবীর জন্য রহমত চাইতে বলা হয়েছে পবিত্র কোরআনে। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলা হয়েছে, অন্য সবার আগে মহান আল্লাহ নিজে ও ফেরেশতারা মহানবীর উপর সালাওয়াত বা দরুদ পাঠান, আর তাই ইমানদাররাও যেন তাই করে ও সালাম পাঠায় এবং পুরোপুরি তাঁর নির্দেশ মেনে চলে।
সুয়ন ওরফে নুরুদ্দিন আহমদের মতে, যে ব্যক্তি মহানবীর উপর দরুদ ও সালাম পাঠায় সে নিজের অজান্তেই বুদ্ধিমত্তা ও আত্মার প্রতি এবং সমগ্রতা ও কেন্দ্রের প্রতি সালাম ও দরুদ পাঠায়, আর এইসব প্রকাশে তা দশগুণ হয় এবং এমন প্রত্যেক ব্যক্তির কাছে তা দশগুণ হয়ে ফিরে আসে। মহানবী ও তাঁর পবিত্র আহলে বাইতের প্রতি অশেষ দরুদ ও সালাম জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি।
এতক্ষণ আমাদের সঙ্গ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সুন্দর জীবন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যেস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক আয়োজন সুন্দর জীবন ভালো লাগছে বলে অনেক শ্রোতা ও পাঠক আমাদেরকে জানিয়েছেন। আপনাদের এই ভালো লাগার অনুভূতি আমাদের জন্য উৎসাহ হিসেবে কাজ করে। যাই হোক, আমরা যোগাযোগ দক্ষতা নিয়ে আলোচনা করছিলাম। আজকের আসরটি আমরা যোগাযোগ দক্ষতার সঙ্গে সম্পর্কিত দুটি বাণী দিয়ে শুরু করব।
আমিরুল মোমিনীন হযরত আলী আল ইসলাম বলেছেন, সেটাই হলো সর্বোত্তম বক্তব্য, যা যুক্তিপূর্ণ ও সুশৃঙ্খল এবং যা সব ধরনের মানুষের কাছেই বোধগম্য। মানুষ প্রতিটি আচরণের মাধ্যমেই অন্যের কাছে বার্তা পাঠাতে পারে। আমরা যখন কথা বলি, তখন কেবল কথা বা বাক্যের মাধ্যমেই যোগাযোগ স্থাপন করি না, বরং এ সময় অমৌখিক যোগাযোগও স্থাপিত হয়। একজন দর্শক শ্রোতা আমাদের মুখের কথা এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষা, এই উভয়ের মিশ্রণে গঠিত বার্তা গ্রহণ ও ব্যাখ্যা করে। সৃষ্টি জগতের সর্বোত্তম মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইমানদার পুরুষ যখন অপর মুসলিম ভাইয়ের দিকে তাকায়, তখন তার দৃষ্টিতে ভালোবাসা ও আকর্ষণের বিষয়টি ফুটে ওঠে। মহানবীর এই হাদিসে সঠিক উপায়ে আই কন্ট্যাক্ট বা চোখের উপর চোখ রাখার গুরুত্ব প্রকাশ পেয়েছে।
আসলে সফল যোগাযোগ প্রতিষ্ঠার জন্য মৌখিক যোগাযোগের পাশাপাশি অমৌখিক যোগাযোগকেও ব্যাপক গুরুত্ব দিতে হবে। অমৌখিক যোগাযোগের মাধ্যমে আপনি আপনার বার্তা বা বক্তব্য অনেক সহজে অন্যের কাছে পৌঁছে দিতে সক্ষম হবেন। একইভাবে আপনি যার জন্য বার্তা দিচ্ছেন, সে সঠিকভাবে ওই বার্তা গ্রহণ করতে সক্ষম হচ্ছেন কিনা সেটাও আপনি তার অমৌখিক প্রতিক্রিয়া দেখে বুঝতে পারবেন। অর্থাৎ অমৌখিক যোগাযোগের ব্যাপারে সচেতন থাকলে অন্যের অভিব্যক্তি আমরা সহজেই ধরতে পারি। যেমন ধরুন, আপনি কারোর সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করছেন, সে যদি একসময় আর গল্প করতে আগ্রহী না থাকে, তখন তার অঙ্গভঙ্গি মৌখিক অভিব্যক্তির মাধ্যমে তা আপনি সহজেই ধরতে পারবেন। এক্ষেত্রে মূলত অমৌখিক যোগাযোগের মাধ্যমে সে জানিয়ে দিচ্ছে যে আর আপনার গল্প সম্পর্কে তার আগ্রহ নেই। আপনি যদি অমৌখিক যোগাযোগের ক্ষেত্রে দক্ষ হন, তাহলে সহজেই জীবনের নানা ক্ষেত্রে, যেমন চাকরিস্থল, দাম্পত্য জীবন এবং বন্ধুত্ব স্থাপন ও তা রক্ষায় তুলনামূলকভাবে বেশি সাফল্য পাবেন। এর ফলে আপনার মধ্যে শারীরিক ও মানসিক প্রশান্তি বাড়বে এবং উদ্বেগ উৎকণ্ঠা কিছুটা হলেও হ্রাস পাবে।
মৌখিক যোগাযোগের সঙ্গে অমৌখিক যোগাযোগ এমনভাবে মিশে গেছে যে আলাদাভাবে আমরা এ বিষয়টা নিয়ে চিন্তাই করি না। কিন্তু অমৌখিক যোগাযোগের সঠিক প্রয়োগ ছাড়া শুধুমাত্র মৌখিক যোগাযোগের মাধ্যমে কখনোই মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব নয়। মৌখিক বার্তা ছাড়া বাকি সকল বার্তাই মূলত অমৌখিক যোগাযোগকে নির্দেশ করে। চেহারা, অভিব্যক্তি, অঙ্গভঙ্গি, ইশারা ইত্যাদি অমৌখিক যোগাযোগের উদাহরণ। অমৌখিক যোগাযোগ মূলত আমাদের আবেগকে প্রকাশ করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ বলা যায়, যখন অনেক দিন পর আপনার প্রিয় কোনো মানুষের সাথে দেখা হবে, তখন তাকে দেখে আপনার মুখে যে হাসি ফুটে উঠবে, সেই হাসি দেখেই ব্যক্তিটি বুঝতে পারবেন যে তাকে দেখে আপনি খুশি হয়েছেন। এক্ষেত্রে মুখে কিছু বলার প্রয়োজন হবে না, তাই আগেই সে আপনার আবেগটা ধরতে পারবে।
অমৌখিক যোগাযোগ আমাদের অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্কের উন্নতির ক্ষেত্রে ভূমিকা রাখে। আপনি যখন কথা বলার সময় আপনার কণ্ঠস্বর, অঙ্গভঙ্গি, মৌখিক অভিব্যক্তি ইত্যাদি অমৌখিক বার্তার দিকে খেয়াল রেখে কথা বলবেন, তখন আপনার কথাগুলো অন্য ব্যক্তির কাছে শ্রুতিমধুর ও মার্জিত মনে হবে এবং সেই ব্যক্তির আপনার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে। যেমন, দুজন ব্যবসায়ীর মধ্যে যার ব্যবহার বেশি ভালো ক্রেতারা তার দিকে বেশি আকৃষ্ট হয়। এক্ষেত্রে অমৌখিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অমৌখিক যোগাযোগ আমাদের মৌখিক যোগাযোগের সহযোগী হিসেবেই কাজ করে। আমরা যদি বিষয়টিকে এভাবে তুলে ধরি তাহলে বুঝতে আরও সহজ হবে। ধরুন, স্কুলে এক ছাত্র টিফিন পিরিয়ডে মাথা ব্যথা বা হঠাৎ অসুস্থতার কারণে বাড়ি যেতে চাচ্ছে। শিক্ষক কিন্তু সেই ছাত্রের অঙ্গভঙ্গি, চেহারার অভিব্যক্তি ইত্যাদি আগে পর্যবেক্ষণ করবেন। তারপর যদি বুঝতে পারেন সে আসলেই অসুস্থ, তবেই তাকে বাড়ি যাওয়ার অনুমতি দেবেন। এক্ষেত্রে মৌখিক যোগাযোগের চেয়ে অমৌখিক যোগাযোগের প্রতি শিক্ষক বেশি গুরুত্ব দেবেন।
অমৌখিক যোগাযোগ আমাদের ব্যক্তিত্বকেও নির্দেশ করে। আপনি কাউকে কোনো কিছুর নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশটি আপনি মুখে উচ্চারণ করছেন, কিন্তু এর পাশাপাশি অঙ্গভঙ্গিতে ফুটে উঠেছে আপনি রাগী নাকি শান্ত স্বভাবের সেই বিষয়টি। একজন রাগী লোক যেভাবে বলবেন, একজন শান্ত মানুষ তার চেয়ে ভিন্নভাবে বলবেন। তাদের এই কথার মধ্যকার পার্থক্য মূলত আমরা অমৌখিক যোগাযোগের উপাদানগুলোর মাধ্যমে বুঝতে পারি। সামাজিক বিভিন্ন ক্ষেত্রেও অমৌখিক যোগাযোগের গুরুত্ব রয়েছে। অনেক সময় রাস্তা দিয়ে চলার পথে আমরা পরিচিত জনকে হাত ইশারা করে সম্মান, শ্রদ্ধা বা ভালোবাসা প্রকাশ করি। এছাড়াও দূর থেকে কারো দৃষ্টি আকর্ষণ করতে কিংবা বিদায় জানাতে হাত নেড়ে ইশারা করা হয়, যা এক ধরনের অমৌখিক যোগাযোগ। অমৌখিক যোগাযোগ নানা ধরনের শিষ্টাচারকেও নির্দেশ করে।
কিছু ইঙ্গিত বা ইশারা তথা অমৌখিক যোগাযোগকে আবার ভালোভাবে দেখা হয় না। আমাদের সমাজে বড়দের চোখের দিকে তাকিয়ে কথা বলাকে বেয়াদবি ধরা হয়। আবার কোনো প্রভাবশালী অন্যায়কারী বা জালিমের চোখে চোখ রেখে কথা বলাকে সাহস হিসেবে ধরা হয়। তাই ক্ষেত্রবিশেষে অমৌখিক যোগাযোগের উপাদানের পরিবর্তন বাঞ্ছনীয়। অমৌখিক যোগাযোগ আমাদের সুস্থতা, আত্মবিশ্বাস ইত্যাদিরও পরিচায়ক। চাকরির ইন্টারভিউয়ে আপনি আত্মবিশ্বাসী কিনা পরীক্ষক তা আপনার অঙ্গভঙ্গি, মৌখিক অভিব্যক্তি, অযথা নাক কানে হাত দেয়া বা ঘন ঘন ঢোক গেলা ইত্যাদি বিভিন্ন অমৌখিক যোগাযোগের উপাদানের উপস্থিতি বা অনুপস্থিতির মাধ্যমে বুঝতে পারেন। ঠিক একইভাবে একজন ডাক্তারও প্রাথমিকভাবে একজন ব্যক্তির সুস্থতা বা অসুস্থতা সম্পর্কে ধারণা করেন অমৌখিক যোগাযোগের উপাদানগুলোর মাধ্যমে।
কোনো কোনো বিশেষজ্ঞদের মতে অমৌখিক যোগাযোগ মৌখিক যোগাযোগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠার পর হয়তো আপনি কথা না বলেও পারবেন, কিন্তু আপনার স্বাভাবিক প্রতিক্রিয়া ও আচরণ ঠেকিয়ে রাখতে পারবেন না। আপনার চেহারায় নানা পরিবর্তন আসবেই, আপনার নানা অঙ্গভঙ্গি প্রকাশ পাবেই। এভাবেই অপর পক্ষের কাছে আপনার অনুভূতি ও প্রতিক্রিয়া পৌঁছে যাবে। কাজেই একজন ব্যক্তি মুখোমুখি যোগাযোগের ক্ষেত্রে বার্তার একটা বড় অংশই পান অমৌখিক যোগাযোগের প্রতিক্রিয়ায়। অনেকের মতে মুখোমুখি বার্তা আদান প্রদানে মৌখিক যোগাযোগের প্রভাব 35% এবং অমৌখিক যোগাযোগের প্রভাব 65%। এছাড়াও অনেক বিশেষজ্ঞদের ধারণা বডি ল্যাঙ্গুয়েজের প্রভাব 55%, প্রকাশভঙ্গি ও কথার সুরের প্রভাব 38% এবং খোদ কথার প্রভাব মাত্র 7%।
শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
Allah subhanallah.
শ্রোতা বন্ধুরা, সালাম ও মোবারকবাদ নিন। আশা করি ভালোই আছেন আপনারা। পৃথিবীর বুকে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে আল কোরআন। তাই কোরআন তেলাওয়াত শোনার মানে হল শ্রেষ্ঠ বাণী শোনা। এই বাণী শোনার পথ বা মাধ্যমকে পূত পবিত্র রাখা জরুরি। যেমন তেলাওয়াত শুনতে চায়, সেই মন যদি অপবিত্র আর ময়লা আবর্জনায় ভর্তি থাকে তাহলে তো শুনে মজা পাবে না। অপবিত্র আত্মার লোকজনের কানটাই ঝালাপালা হয়ে যাবে তেলাওয়াতের অপূর্ব ধ্বনিতে। এ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ। কোরআন হচ্ছে কাউসারের পানির মতো স্বচ্ছ ঝর্ণাধারা। স্ফটিকের মতো পরিষ্কার এই পানি যদি অপবিত্র নোংরা মুখ অতিক্রম করে তাহলে তার রং হারাবে, দুর্গন্ধযুক্ত হবে। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাতের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত হল কোরআন পড়া। তবে কোরআন পড়াই উম্মাতের জন্য চূড়ান্ত লক্ষ্য নয়, বরং তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধগুলোর সাথে পরিচিত হওয়া এবং সে অনুযায়ী আমল করাটাই লক্ষ্য। কারি হিসেবে খ্যাতি লাভ করার উদ্দেশ্যে তেলাওয়াত করা ঠিক নয়। অনেকে আবার দুনিয়াবি স্বার্থ সিদ্ধির লক্ষ্যেও তেলাওয়াত করে। এ ধরনের তেলাওয়াতে কোনো রকম কল্যাণ নেই। বাস্তবায়নের পর্যায়ে উন্নীত হবার জন্য তেলাওয়াত করাটা একটা ক্রমধারা। তেলাওয়াতের শিষ্টতাপূর্ণ কিছু নিয়মকানুন রয়েছে, এগুলোর কোনোটা বাহ্যিক আবার কোনো কোনোটা অভ্যন্তরীণ।
বাহ্যিক সৌন্দর্যের মধ্যে রয়েছে তেলাওয়াতের জন্য অবস্থান নির্ণয় করা। কোরআন সর্বাবস্থায় তেলাওয়াত করা যায়, দাঁড়িয়ে বসে কিংবা শুয়ে শুয়েও কোরআন পড়া যায়। তবে সর্বোত্তম উপায় হল দাঁড়িয়ে পড়া, কেননা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার ফজিলত সবচেয়ে বেশি। তারপর বসে পড়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, সবশেষে বলা হয়েছে শুয়ে শুয়ে পড়ার কথা। যদি পরিপূর্ণ আদব এবং নিয়মকানুনের সাথে নির্দিষ্ট শৃঙ্খলা মেনে, অর্থাৎ কোরআনের আয়াতে যেরকম এসেছে ঠিক সেভাবে তিলাওয়াত করা হয়, তাহলে মানুষের উপর সেই তিলাওয়াতের আধ্যাত্মিক প্রভাব অনেক বেশি পড়ে।
এই যে আমরা শৃঙ্খলা বা নিয়মের কথা বললাম, কোরআনের আলোকে সেদিকে সংক্ষিপ্ত নজর বুলানো যাক। সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াতে কোরআনের পবিত্রতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে, পবিত্র সত্তা ছাড়া কেউ এ কোরআন স্পর্শ করতে পারে না। শয়তান থেকে এ কোরআন পবিত্র, এ অর্থ বোঝানো হলেও কোনো কোনো মুফাসসির এরকমও বলেছেন, পাক পবিত্র নয় এমন কোনো ব্যক্তি যেন তা স্পর্শ না করে। তার মানে অযু গোসল ছাড়া কোরআন স্পর্শ করা ঠিক নয়। তেলাওয়াত করার সময়ও পবিত্র থাকা শরীয়তের দিক থেকে মুস্তাহাব। বর্ণনায় এসেছে, মুখটাকে পরিষ্কার করো, কেননা মানুষের মুখ হল কোরআনের পথ। তার মানে কোরআনের আধ্যাত্মিক গুণে যিনি সমৃদ্ধ হতে চান তার উচিত আত্মিক পবিত্রতা এবং আন্তরিক বিশ্বাস স্থাপন করা।
রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াত করো, কান্নাকাটি করো এবং নিজের ভেতর কান্নার আবহ সৃষ্টি করো। তেলাওয়াত করার শুরুতে ইস্তেআজা বাক্যটি পড়ে নিতে হবে। এর উদ্দেশ্য হল আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। সূরা নামলের 98 নম্বর আয়াতে এসেছে, যখন তোমরা কোরআন পড়ো তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ স্মরণ নিতে থাকো। সুতরাং এ আদেশ অনুযায়ী কোরআন তেলাওয়াত করার শুরুতেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পড়ে নিতে হবে। এরপর নির্বাচিত আয়াত তেলাওয়াতের আগে তাসমিয়া মানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করতে হবে। ইমাম সাদেক আলাইহিসসালামের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ইস্তেআজার মাধ্যমে গুনাহের দরজাগুলো বন্ধ করে রেখে তাসমিয়ার মাধ্যমে আল্লাহর আনুগত্যের দ্বার উন্মোচন করা হয়।
بتلاوته روحي تسمو بتدبره عقلي ينمو
بتلاوته
روحي تسمو
بتدبره
عقلي ينمو ويزول به عني الغم فظل سعيدا فرحانا
نيروبي شوناو تلاوته একটি শিষ্টাচার। সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন কোরআন তোমাদের সামনে পড়া হয় তা মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো, হয়তো তোমাদের প্রতিও রহমত বর্ষিত হবে। এ আয়াতের দাবি অনুযায়ী কোরআন তিলাওয়াতের সময় নীরবে আল্লাহর ওহির মর্যাদাময় বাণী মনোযোগ সহকারে শুনতে হবে। বলা হয়ে থাকে, তিলাওয়াত করার সময় আল্লাহ পাক তিলাওয়াতকারীর সাথে কথা বলেন, সেজন্যে খুব ভালোভাবে শোনা উচিত এবং শুনে মনোযোগের সাথে আয়াতের বক্তব্য নিয়ে চিন্তাভাবনা করা উচিত, যাতে ঐশী বাণী থেকে বেশি বেশি উপকৃত হওয়া যায়।
তেলাওয়াত এমন একটি শব্দ বা পরিভাষা যার অর্থ অনেক ব্যাপক। সাধারণ অর্থে যে কোনো তেলাওয়াতই পড়া বোঝায়, কিন্তু যে কোনো জিনিস বা বই পড়াকেই তেলাওয়াত বোঝায় না। তেলাওয়াত হল আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ, বিশেষ করে পবিত্র কোরআন পড়া। এই কোরআন পড়ার জন্য কিছু নিয়মকানুন, যাকে ব্যাকরণ বলা হয়, সেগুলো মেনে চলতে হবে। কোরআনের পরিভাষায় এই নিয়মকানুনকে বলা হয় তারতিল। রেওয়ায়েতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি শব্দ স্পষ্ট উচ্চারণ করে পড়তেন। অপর বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি নামাজেও এমনভাবে কোরআন তেলাওয়াত করেছেন যে যেখানে তাজবির বিষয় এসেছে সেখানে তিনি তাজবি পড়েছেন, যেখানে দোয়ার বিষয় এসেছে সেখানে দোয়া করেছেন, এবং যেখানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার বিষয় এসেছে সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করেছেন। তারতিল মানে কোরআন থেমে থেমে পাঠ করাকেও বোঝায়, তাড়াতাড়ি বা দ্রুত গতিতে না পড়াই শ্রেয়। ধীরে ধীরে প্রতিটি শব্দ সুন্দরভাবে মুখে উচ্চারণ করে পড়ার একটা মাহাত্ম্য আছে। তা হল, এক একটি আয়াত পড়ে থামলে বা বিরতি নিলে মন আল্লাহর বাণীর অর্থ ও তার দাবিকে পুরোপুরি উপলব্ধি করতে পারবে এবং তার বিষয়বস্তু দ্বারা প্রভাবিত হবে। তারতিলের ভেতর কোরআনের প্রতিটি শব্দের বিশুদ্ধ উচ্চারণ করার বিষয়টিও রয়েছে। উচ্চারণের ক্ষেত্রে দুটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। একটি হল মাখরাজ বা উচ্চারণ স্থান। প্রতিটি ধ্বনি বাক প্রত্যঙ্গের ঠিক কোন স্থান থেকে উচ্চারিত হবে সেটি জানতে হবে। আরেকটি হল সিফাত বা শব্দের অবস্থা বা গুণাবলী অনুযায়ী উচ্চারণ করা। কোরআন তিলাওয়াতের এই ব্যাকরণকে তাজবিদ বলা হয়। তাজবিদ জানার কোনো বিকল্প নেই। কোরআনকে সুন্দর করে সুরেলা কণ্ঠে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেই সাথে কোরআন দেখে দেখে পড়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কারণটা হলো, কোরআনের আয়াতের দিকে তাকালে এবং কানে সেই দেখা আয়াতের তেলাওয়াত শুনলে চোখ এবং কানের উপর তার প্রভাব পড়ে, সেই প্রভাব চূড়ান্তভাবে অন্তরে গিয়ে আসন গাড়ে। দেখে দেখে কোরআন পড়লে চোখের অসুখ বা ব্যথা বেদনা ভালো হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখ ব্যথা করছিল, জিব্রাইল আলাইহিসাল্লামকে জানালাম, জিব্রাইল আমাকে বলল সবসময় কোরআনের উপর দৃষ্টি নিবদ্ধ রাখুন।
একজন কারি কতটুকু তিলাওয়াত করবেন সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, তাই কোরআনের যতটা পরিমাণ সহজেই পড়া যায় ততটাই পড়তে থাকো, নামাজ কায়েম করো, যাকাত দাও। ইমাম সাদেক আলাইহিসাল্লাম থেকে একটি বর্ণনায় এসেছে, কোরআন হচ্ছে আল্লাহর সাথে তাঁর বান্দাদের একটা চুক্তিপত্রের মতো, সুতরাং আল্লাহর বান্দাদের তথা মুসলমানদের উচিত চুক্তি অনুযায়ী কাজ করা এবং প্রতিদিন 50 আয়াত তেলাওয়াত করা। আমরা যেন দৈনিক অন্তত 50 আয়াত তেলাওয়াত করার অভ্যেস গড়ে তুলতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক চেয়ে পরিসমাপ্তি টানব আজকের আলোচনা।
আল্লাহ الله سبحان الله الله حمدا لله
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50